শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন বুধবার দুপুর, আর বাংলাদেশ এবং ভারতে বুধবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বুধবার ছাত্র বিক্ষোভের রাজধানী ঢাকা চতুর্থ দিনের মতো কার্যত অচল হয়ে পড়ে, এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
আরও থাকছে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
কেন্দ্র ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিল।
আর আজ রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়ে ভারতের অসম রাজ্যের নাগরিকপঞ্জী বা NRC তালিকা প্রসঙ্গ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। উত্তর কোরিয়া গত সপ্তাহে যে 55 জনের দেহাবশেষ হস্তান্তর করে তা বুধবার দক্ষিণ কোরিয়ায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমানে তুলে দেয়া হয়। পরিবহন বিমানগুলো এরপর যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। হাওয়াইয়ে পার্ল হারবার হিকম ঘাঁটিতে দ্বিতীয় এক অনুষ্ঠান হবে এবং সেখানে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ভাইস প্রেসিডেন্ট পেন্সের বাবা ছিলেন কোরীয় যুদ্ধের প্রাক্তন সৈনিক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে দেহাবশেষ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হচ্ছে তা শনাক্ত করার জন্য উত্তর কোরিয়া খুব কম তথ্যই সরবরাহ করেছে। ওই কর্মকর্তা, যিনি তার নাম প্রকাশ করতে চাননি, তিনি বলেছেন পিয়ংইয়ংয়ে 55 জনের দেহাবশেষের সঙ্গে মাত্র একটি সামরিক পরিচয় কার্ড দিয়েছে। বুধবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পুলিশ বিরোধী সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রধান বিরোধী নেতা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা দেশের সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায়। বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জের নেতা নেলসন চামিসা ভোট গণনার আগেই বিজয় ঘোষণা করেন। ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন প্রেসিডেন্ট এমারসন এম নানগাঙ্গাওয়া। সেনারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য হারারের রাস্তায় নেমে পড়ে। বুধবার জিম্বাবুয়েতে নির্বাচনের যে আংশিক ফলাফল প্রকাশ করা হয় তাতে দেখা যায় ক্ষমতাসীন জানু পিএফ দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জিম্বাবুয়ে ইলেকট্রাল কমিশন এর প্রকাশিত ফলাফলে দেখা যায় জানু পিএফ দল 210 আসনের সংসদে 109 আসনে জয়লাভ করেছে। প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ পেয়েছে 41 আসন। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সিঙ্গাপুরে আসিয়ানের সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ট্রাম্প প্রশাসনের মুক্ত এবং অবাধ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে, কিন্তু বৈঠকে উত্তর কোরিয়ার বিষয়টি বেশি প্রাধান্য পাবার সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়ার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও 17 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। ওই অঞ্চলের সংকটপূর্ণ নিরাপত্তা, পিয়ংইয়ংয়ের পারমাণবিক হুমকি এবং উত্তর চীন সাগরের দ্বন্দ্ব, মিয়ানমারের রোহিঙ্গা সংকট এবং সাইবার নিরাপত্তাসহ আরও নানা বিষয় আলোচনা হবে ওই বৈঠকে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান উত্তর কোরিয়া আলোচনার বিষয়বস্তুতে আছে। কর্মকর্তারা জানিয়েছেন এই সম্মেলনে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই, তবে মন্ত্রীরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। বাংলাদেশে বাসের চাকার তলায় চাপা পড়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ জানাতে বুধবার ছাত্র বিক্ষোভে রাজধানী ঢাকা চতুর্থ দিনের মতো অচল হয়ে পড়ে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছয়। ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ জানাতেই ছাত্ররা রাস্তায় নেমে আসে। অন্তত 20 পয়েন্টে ছাত্ররা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় দুইজন মন্ত্রী তুপের মুখে পড়েন। বিক্ষোভের আগাম খবরে মঙ্গলবার অঘোষিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের অভিভাবকরাও বিক্ষোভে যোগ দেন। ছাত্র বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, সাভার, ময়মনসিংহ, বরিশাল। আগামীকাল সরকারিভাবে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক পরিবহন নেতা শাজাহান খানের পদত্যাগের দাবি ছিল অন্যতম, যদিও শাজাহান খান ক্ষমা চেয়েছেন। পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নয় দফা দাবি নিয়ে এই আন্দোলন করছে। এ সম্পর্কে শহীদ রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থী সাইদ বলছিলেন, পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীরা সচিবালয়ে দফায় দফায় বৈঠক করেন। জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চালক ও হেল্পারকে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নাগরিক পঞ্জি বা NRC নিয়ে বিতর্কের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের হিসেব মতে ভারতে এখন 40,000 মতো রোহিঙ্গা অবৈধভাবে রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় জানান কোন রাজ্যে কতজন রোহিঙ্গা আছেন, রাজ্যগুলির কাছে সেই তথ্য চাওয়া হয়েছে। তা পাওয়া গেলে বিদেশ মন্ত্রকের সাহায্য নিয়ে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেন, ভারতে রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হয়নি, তবু তারা নানা উপায়ে আধার আর ভোটার কার্ড জোগাড়ের চেষ্টা করে যাচ্ছেন। কেউ কেউ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ, তাই তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখতে হবে। এদিকে আজও সংসদে তৃণমূলের নেতৃত্বে NRC বিরোধী বিক্ষোভ দেখানো হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
একটু পরে আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা থাকবে। বাংলাদেশে গত 2.5 মাস ধরে চলমান মাদক বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গোলাগুলিতে 260 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সাম্প্রতিক এসব হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন জহরুল আলম।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজশাহী, নাটোর এবং ঢাকা জেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 3 সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের অনেকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বন্দুকযুদ্ধে অথবা ক্রস ফায়ারে নিহত হওয়ার আগে তাদের পুলিশ অথবা র্যাব বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ দেশি বিদেশি মানবাধিকার কর্মী এবং সংস্থাগুলো এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জেলে ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যাওয়ায় নিখোঁজ রয়েছেন 7 জন জেলে। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে।
ফ্রেজারগঞ্জের কাছে লুথিয়ান দ্বীপে FB পারমিতা নামে একটি ট্রলার চড়ায় ধাক্কা মারে, এরপরে ডুবে যায় ট্রলারটি। কমপক্ষে 18 জন মৎস্যজীবী জেলার ওই ট্রলারটিতে ছিলেন। অন্য ট্রলারে থাকা মৎস্যজীবীরাই শুরু করেন উদ্ধার কাজ। কোনোক্রমে 11 জন মৎস্যজীবীকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ফেরে ট্রলারগুলি। এরপর মৎস্যজীবীদের কাছ থেকে খবর পেয়ে শুরু হয় উদ্ধার কাজ। তড়িঘড়ি কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার ঘটনাস্থলে যায়। সুন্দরবন জেলা পুলিশের আধিকারিকরা উদ্ধার কাজে সহযোগিতা করেন, তবে খারাপ আবহাওয়ার জেরে উপকূলরক্ষী বাহিনী তখনই উদ্ধার কাজে হাত লাগাতে পারেনি। রাতে উদ্ধার কাজ চালানো সম্ভব না হলেও আজ বুধবার সকাল থেকে স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত 11 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ আরও 7 জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। ডুবে যাওয়া ট্রলারটিরও খোঁজ চালানো হচ্ছে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বুধবার তালেবান বিদ্রোহীরা ঘোষণা করেছে যে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে জর্দান প্রদেশকে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। তালেবান দাবি করেছে সেখানে যে বাদবাকি IS যোদ্ধা ছিল তারা পালিয়ে গেছে বা ওই এলাকার সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জর্দানের প্রাদেশিক কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে যে তালেবানের আক্রমণের মুখে বিদেশি সহ 150 IS জঙ্গি বুধবার দরজাব জেলায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। নিরাপত্তা বিষয়ে প্রাদেশিক পুলিশ অফিসার হাফিজ খাসি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে জঙ্গিরা ভোরে জেলা পুলিশ সদর কার্যালয়ে আত্মসমর্পণ করে তাদের মধ্যে ছিলেন আঞ্চলিক IS কমান্ডার হাবিবুর রহমান। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে। আর এখন শুরু হচ্ছে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের অসম রাজ্যের নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা প্রসঙ্গ। সঞ্চালন করছেন সরকার কবিরুদ্দিন।
তাহারা কিবরিয়া, হ্যাঁ আমি সঞ্চালন করছি, কিন্তু আমার সঙ্গে একই অবস্থান থেকে সঞ্চালন করছেন সহকর্মী তাহিদুল ইসলামও। আমরা দুজনে আজকে
স্টুডিওতে দেখতে পাচ্ছি তাহিদকে।
তো ভারতের অসম রাজ্যের নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, যেমনটি কিনা এইমাত্র তাহেরা কিবরিয়া আপনাদের জানালেন। শুরু করছি হ্যালো ওয়াশিংটন, সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন কলকাতা থেকে দ্য হিন্দু পত্রিকার সাবেক ব্যুরো চিফ বরুণ দাশগুপ্ত, ঢাকা থেকে রয়েছেন সাংবাদিক সংবাদপত্র সম্পাদক নাইমুল ইসলাম খান, নিউ ইয়র্ক থেকে ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। আর আমার সঙ্গে, যেমন কিনা আগেই বললাম, যে ওয়াশিংটন স্টুডিওতে রয়েছেন সহকর্মী তাহিদুল ইসলাম। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন শুরু করছি, তাহলে সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা সংক্ষিপ্ত মন্তব্য করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞান অনুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ। বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ কাম্য নয়, আমাদের বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছে। তাঁর কাছ থেকে ভারতের অসম রাজ্যের নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা এর সাম্প্রতিক খবর শোনার জন্য। দীপঙ্কর, একটু আগেই বিশ্ব সংবাদে আপনি যে রিপোর্ট দিলেন এ সম্পর্কে, তারপরে আর কোনো আপডেট আছে কি না, এবং এ ব্যাপারে শ্রোতাদের কিছু যদি বলতে চান খুব সংক্ষেপে বললে আমরা তারপরে তার পটভূমিতে আলোচনা শুরু করব। দীপঙ্কর
কবির, যেটা হলো সেটা হচ্ছে সোমবার থেকে এটা এই এনআরসি নিয়ে সবচেয়ে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে, কারণ সোমবারই অসমে এই নাগরিক পঞ্জিটি প্রকাশ হয়েছে। তার নাগরিক পঞ্জি প্রকাশ হয়েছে বললে ভুল বলা হবে, আসলে এটা খসড়া প্রস্তাবের চূড়ান্ত খসড়াটা সেটাই প্রকাশিত হয়েছে, কিন্তু তাতে 40 লক্ষ লোকের নাম বাদ যাওয়াতে একটা তুলকালাম কাণ্ড হয়েছে। সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাকে প্রায় ব্যক্তিগত যুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছেন। আগামীকাল অসমে তৃণমূলের 8 জন প্রতিনিধি দল পাঠাচ্ছেন তিনি, তার মধ্যে 6 জন সাংসদ, 1 জন বিধায়ক, 1 জন মন্ত্রী। এরা নাগরিক পঞ্জির বিরোধিতায় শিলচরে সভা করবেন বলে কথা রয়েছে। ইতিমধ্যে অসম সরকার, এমনিতেই তো সারা অসম জুড়ে বিরাট নিরাপত্তা ব্যবস্থা চাল বিছিয়ে রেখেছে যাতে কোনো অশান্তি না হয়, তাছাড়া আগামীকালের সভাটাকে যাতে সভাটা যাতে না হয় এবং তাতে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য সেখানে 144 ধারা জারি করে 5 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। ওদিকে অসম থেকে কেউ যাতে এই রাজ্যে চলে আসতে না পারে, তার জন্য অসম বাংলা সীমানায় আবার কড়া পাহারা মোতায়েন করা হয়েছে, প্রতিটি গাড়ি পুলিশ খুঁটিয়ে পরীক্ষা করছে। মমতা দিল্লিতে নিজে রয়েছেন, আজ বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করেছেন তিনি এবং তার ক্ষোভের কথা জানিয়েছেন। কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন, তবে নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্র কিন্তু এখনো অনড়।
জি, তো মোটামুটি ভাবে এটাই তো খবর, কিন্তু শিরোনাম স্তরে, শিরোনাম পর্যায়ে যেটা আমরা আমাদের সংবাদকর্মীদের সামনে উঠে আসছে বড় করে, বড় মাপে, তাই না তহিদ, সেটা হচ্ছে 40 লক্ষ বাসিন্দার, 40 লক্ষ বাংলা ভাষী বাসিন্দার ভবিষ্যৎ অনিশ্চিত এই একটা।
আমার একটা আমার একটু জানার ইচ্ছে ছিল দীপঙ্কর চক্রবর্তী আপনার কাছে, যে আমরা সবশেষে যেটা খবর পেয়েছি যে অসমের বিজেপির তিনজন কর্মী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন মূলত ঘৃণা এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে। এই বিষয়টি যদি আপনি আমাদেরকে জানান, সেই মামলার বিষয়টি আপনার কাছে কোনো তথ্য রয়েছে? আমি সবশেষ খবর এটা পেয়েছি।
ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আরো একটা মামলা হয়েছে এনআরসি নিয়ে, যাতে এই যে ঝামেলাটা হচ্ছে সেটা একটা বিহিত করার জন্য সুপ্রিম কোর্ট সেটা শুনানি পরে করবে বলেছে। মমতার সম্পর্কে আরো অনেক কিছুই হবে, মমতার বিরুদ্ধে এই যে মামলাটা যেটা হয়েছে বা হবে বলেছে সেটা এই মুহূর্তে অত গুরুত্বপূর্ণ কিছু নয়, এই জন্য যে মামলা বা অন্যান্য জিনিসের থেকে এখন এখানে লোকসভা, সংসদ এবং অসমের মধ্যে যে গন্ডগোল হচ্ছে, বা অসমের মধ্যে না, পশ্চিমবঙ্গে যে এই প্রচন্ড আলোড়ন শুরু হয়েছে এবং এই যে 40 লক্ষ বাঙালির নাম বাদ পড়া নিয়ে যে হইচই হচ্ছে, এইগুলো নিয়ে মামলাটা এই মুহূর্তে কিন্তু খুব বড় ইস্যু কিছু নয়।
দীপঙ্কর তহিদ, আমরা এখন একটু আমাদের প্যানেল গেস্টদের কাছে যাচ্ছি, অতিথি বক্তাদের কাছে, তাদের সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্যের জন্য। প্রথমেই যাচ্ছি কলকাতা দিয়ে বরুণ দাশগুপ্তের কাছে। বরুণ বাবু,
সমস্যাটা হচ্ছে নাগরিকত্বের সমস্যা।
জি,
যাদের নাম, যে 40 লক্ষ নাগরিকের নাম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এ থাকবে না, তারা কিন্তু ভারতের নাগরিক থাকবে না। কারণ ভারতবর্ষে তো স্টেট ওয়াইজ নাগরিকত্ব নেই, একটাই নাগরিকত্ব আছে, সেটা হচ্ছে ভারতের নাগরিকত্ব। তো তারা ভারতের নাগরিকত্ব খোয়াবে। ভারতের নাগরিকত্ব যদি তারা খোয়ায়, তাহলে পরে একজন ভারতীয় নাগরিককে সংবিধান যেসব অধিকার দিয়েছে একটাও তারা পাবে না। তারা চাকরি পাবে না, ছেলে মেয়েতে যে স্কুলে ভরতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না, মোবাইল পাবে না, কিছুই পাবে না। এই লোকগুলোর কি হবে সেটা হচ্ছে প্রশ্ন। এটা একটা হিউম্যান ইস্যু।
নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ পাবেন, তো তারা
নাগরিকত্ব প্রমাণ করার জন্য তাদেরকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে এই নাগরিক পঞ্জীয়ন করা হচ্ছে, তাতে 28 ডিসেম্বরের পরেও বহু লোক বাদ পড়বে, কোনো সন্দেহ নেই। কত লোক বাদ পড়বে, কত লক্ষ বাদ পড়বে আমি জানি না, কিন্তু বাদ পড়বে। তো যারা বাদ পড়বে তাদের কি হবে সেটা হচ্ছে প্রশ্ন।
হ্যাঁ, এবং ভারতের বাদ বাকি, ভারতের অবশিষ্ট লোকজনের ব্যাপারে, অন্য বাসিন্দাদের ব্যাপারে তো এই কথা বলা হচ্ছে না যে আপনারা আপনাদের নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট সুযোগ পাবেন, শুধু এদের ক্ষেত্রেই বলা হচ্ছে।
হ্যাঁ, হচ্ছে এবং এই যে এনআরসি যেটা বেরিয়েছে তাতে যে সমস্ত আসামে বসবাসকারী অন্য নাগরিক, অন্য লোক আছে, যেমন নেপালিরা আছেন, বিহারিরা আছেন, উত্তরপ্রদেশের লোক আছেন, এরা সকলেই ভারতীয় নাগরিক, কিন্তু এদের নাম যদি এনআরসিতে না থাকে তাহলে এরাও সিটিজেন হিসেবে গণ্য হবে না।
জি, তো আমরা এখন
আরো বড়,
হ্যাঁ, আমরা এখন ঢাকায় যাই একটু। নাইমুল ইসলাম খান, পত্রিকা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, আপনার মন্তব্য।
জি, প্রথমত আমি এখানে আলোচকদের সাথে অনেকাংশেই একমত যে এটা তো একটা প্রসেসের মধ্যে আছে এবং এই প্রসেসের উদ্দেশ্যটাই আসলে আমাদের প্রধান বিবেচ্য হওয়ার কথা। তাত্ত্বিকভাবে নাগরিকদেরকে রেজিস্টার করা তো কোনো দূষণীয় পদক্ষেপ হতে পারে না। এটা আমাদের এখন নানান কারণে, নিরাপত্তা জনিত কারণে, নানান রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার বা সহজলভ্য করার কারণে দরকার হয়। এখন এই উদ্দেশ্যের ব্যাপারটা হচ্ছে যে ভারতীয় সংবিধানে অধীনে এটা কিভাবে হয়, যখন রাষ্ট্র ঘোষণা করে বা সরকার ঘোষণা করে যে যে কোনো সময় যে কোনো দেশের হিন্দু খ্রিস্টান নাগরিকরা ভারতে আসলে সঙ্গে সঙ্গে নাগরিক সুবিধা, কিন্তু আরো কিছু লোককে এই নাগরিক সুবিধা না। তো ভারতের যে সাংবিধানিক চরিত্র সেটা এই কনসেপ্টটাকে কিভাবে অ্যাকোমোডেট করে, এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অসমে এই প্রশ্নটা তোলা হচ্ছে যে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কিছু মাপকাঠিতে। এটা কি ভারতের অন্যান্য যে কোনো জায়গায় নাগরিকদেরকে এইভাবে এই পরীক্ষায় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? যদি না হয় তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলে নাগরিকত্ব প্রমাণের জন্য মাপকাঠি একই রাষ্ট্রের একই সংবিধানের অধীনে অন্য অঞ্চলের নাগরিকের জন্য প্রযোজ্য নয়। এটা এক রাষ্ট্রে, এবং একজন আলোচক বললেন যে ভারতের তো নাগরিকত্বটা রাষ্ট্রভিত্তিক, এটা তো রাজ্যভিত্তিক নয়, সুতরাং এটা কিভাবে কোন আইনের আলোকে এটাকে ধোপে টেকানো হবে আমি ঠিক বুঝি না। বাংলাদেশ থেকে আমরা সাধারণভাবে বুঝি বাংলাদেশের এই মুহূর্তে যে অর্থনীতি এবং আমাদের যে সমাজে নারী এবং মানে অর্থনৈতিক ভাবে অনগ্রসর মানুষদের মধ্যেও আমাদের যে উত্তরণটা যেটুকু হয়েছে সামাজিক ক্ষেত্রে, সেখানে খুব ভয়াবহ দারিদ্রের লোক তেমন থাকবে যারা এখন সাম্প্রতিককালে ভারতের ওই তুলনামূলক ভাবে অনগ্রসর জায়গায় বাংলাদেশের মানুষ যাবে, এটা খুব বেশি আমাদের কাছে মানে নির্ভরযোগ্য বা সঠিক মনে হয় না। এবং বাংলাদেশের পক্ষ থেকে আপনারা বোধহয় জানেন যে তথ্যমন্ত্রী এর মধ্যে জানিয়েছেন যে আমরা এটাকে একেবারেই বাংলাদেশের গুরুত্ব দিয়ে বিবেচনা করছি না, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় এবং যতক্ষণ পর্যন্ত না ভারতের কেন্দ্রীয় সরকার আমাদের সাথে কিছু বলবে বা করবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলবো না। সুতরাং আমরা নাগরিক হিসেবে আমাদের উদ্বেগটা আছে, এবং আমার মনে হয় যদি সেখানে আন্দোলনের একটা প্রেশার না থাকে, ওইখানে সিভিল সোসাইটির যদি একটা প্রেশার না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও যদি প্রেশার না থাকে, রাজনৈতিক প্রেশার না থাকে, তাহলে এখানে উদ্দেশ্যের অসাধুতাটাই বেশি প্রয়োগ হবে। আর যদি চাপটা ভালো রাখা যায় দেশীয় এবং আন্তর্জাতিক, তাহলে অসাধুতাটা এখানে বেশি কার্যকর করা যাবে না।
জি, আপনি যেমনটি কিনা বললেন যে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও নাগরিক দিক থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো কোনো মহল থেকে এটাকে একটা বৈষম্যমূলক বিষয় বলে চিহ্নিত করা হচ্ছে, এবং বৈষম্যমূলক একটা দিক থেকে থাকতে পারেও বলে বিষয়টি সম্পর্কে বলা হচ্ছে। তো আমরা কলারদের কাছে যাবার আগে আমাদের আর এক প্যানেল অতিথি সৈয়দ মাহমুদুল্লাহ,
ছোট্ট কথা বলি, আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি যে কিভাবে এই বৈষম্য, কারণ এটা তো ভারতের আর অন্যদেরকে তাদের
করা হচ্ছে না, হ্যাঁ,
প্রমাণ দিতে
পরীক্ষা দিতে হচ্ছে না,
এদেরকে কেন দিতে হবে? সুতরাং ডেফিনেটলি এটা বৈষম্যমূলক, এবং ডেফিনেটলি এটা ভারতের সংবিধানের মৌলিক বিষয় আসলে পরিপূর্ণ।
জি, সবুজ বিশ্বাস, আপনি মুর্শিদাবাদ থেকে কল করছেন, আপনার কল নেবো, ভাই একটু অপেক্ষা করেন এক মিনিট, আমরা একটু সৈয়দ মাহমুদুল্লাহর প্রারম্ভিক মন্তব্য শুনে নিই। সৈয়দ মাহমুদুল্লাহ নিউ ইয়র্ক থেকে।
রাজ্যত দীর্ঘদিন থেকে বাঙালি বিরোধী আন্দোলন চলছে, আমরা জানি সেই 60-এর দশকে সেখানে বাংলা ভাষীরা তাদের একটি বরাক উপত্যকা বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার জন্য আন্দোলন করেছিলেন, সেখানে বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন, ফলে সেখানে বাংলা ভাষীদের বিরুদ্ধে আন্দোলন অসমীদের দীর্ঘদিন, সেই অসম রাজ্য এখন কয়েকটি রাষ্ট্রে কয়েকটি রাজ্যে অঙ্গরাজ্যে ভারতের ভাগ হয়েছে। যাই হোক, এখনকার অসম রাজ্যে প্রায় 3 কোটির বেশি জনসংখ্যা, তার ভিতরে এখনো 1/3 মতো মুসলমান। এই অসম রাজ্যের একটি অংশ, একটি অংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে সিলেট জেলা নামে, ফলে ওখানে এই পোরাস একটা এরিয়া আছে যেটা তারা বলছেন, কিন্তু এই ভারতের যে অংশ অসম রাজ্যের করিমগঞ্জ যে অংশ, সে অংশের অনেক লোক সিলেটি বা সিলেটি ধরনের ভাষায় কথা বলেন, এই কারণে যদি মনে করা হয় যে তারা বাংলাদেশের লোক, সে আরেকটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে যে এই অসমের অনেক এলাকা 47 সালের ভারত বিভাগের আগে অসম রাজ্যের সরকারে মন্ত্রিসভায় অনেক এখনকার যে সিলেট এই এখানকার অনেকের বংশধরদের অনেকে সেখানে মন্ত্রীও ছিলেন, এমএলএ ছিলেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, ফলে সম্পর্কটা ওখানে দীর্ঘদিনের। এইখানে এই কারণে, আত্মীয়তার কারণে, সম্পর্কের কারণে যদি তাদেরকে বিদেশে ডিক্লেয়ার করে এখন এই নাগরিকত্বের প্রমাণ দেওয়া হয়। আগে যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী আন্দোলন হয়েছিল সেটা তো হিন্দু মুসলমান সবার বিরুদ্ধে হয়েছিল, কারণ তখনকার ওখানকার সরকারি কাজ চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য মূলত হিন্দু বাঙালিদের কন্ট্রোল ছিল বলে তাদের একটা অভিযোগ ছিল। আর হচ্ছে তাদের অভিযোগ ছিল যে বাংলা ভাষী মুসলমান সেখানে অনেক সংখ্যায় এসেছে। এখন মূলত বাংলা ভাষী মুসলমানের বিষয়টি এবং এটি বিজেপি সামনে নিয়ে এসছে, ইলেকশনের সামনে ইলেকশন আসছে, ভারতীয় সর্বভারতীয় ইলেকশন, সেটাতে জেতার একটা কৌশল হিসাবে, এবং সেই এই ধরনের মনোভাব সৃষ্টি করে তারা ত্রিপুরা ইতিমধ্যে বিজয় অর্জন করেছে বলে সংবাদ ভাষ্য নিরপেক্ষ ব্যক্তিরা মত প্রকাশ করেছেন। ভারতে এটাই একটা কৌশল, বিজেপি সেখানে ক্ষমতাসীন, এখন বিজেপি দলীয় সরকার, এবং সর্বভারতীয় নির্বাচন যখন আসছে তাতে যাতে তারা জয়ী হয় সেই জন্য মানে বিজেপি এই জিনিসটা ছড়াচ্ছে এবং উস্কানি দিচ্ছে। যদিও আগে থেকে অসমীয়াদের মধ্যে বাঙালি বিরোধী মনোভাব আছে, আন্দোলন ছিল, কিন্তু এখন যে বীজ বাষ্প ছড়ানো হচ্ছে বা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটার পিছনে ভারতের বিজেপি সরকারের নরেন্দ্র মোদী সরকারের উস্কানি আছে। এবং নরেন্দ্র মোদী স্পষ্ট রিসেন্টলি বলেছেন যে অসমে যে হিন্দুরা থাকবে তারা বাংলাদেশ থেকে যদি গিয়েও থাকে 1971 সালের 24 মার্চের আগে না পরেও যদি তারা দিয়ে থাকে, কাট অফ ডেট হচ্ছে 1971 সালের 24 মার্চ, তার আগে যারা সেখানে আছেন তারা প্রমাণ করতে পারবেন তাদের সিটিজেনশিপ রাখা হবে বলা হচ্ছে। কিন্তু আগে হোক পরে হোক এক মাস আগেও যদি কোনো ভারত মানে বাংলাদেশি হিন্দু আসামে গিয়ে থাকেন তাকে আসুন মানে সেই দেশের নাগরিক রাখা হবে, এই ধরনের এক ধরনের ইনডাইরেক্ট বক্তব্য বা প্রায় ডাইরেক্ট বক্তব্য মোদি নিজে দিয়েছেন। ফলে ঘটনাটা আমাদের কাছে স্পষ্ট এটা একটা সাম্প্রদায়িক উস্কানি মনোভাব থেকে এবং ভোটের রাজনীতি থেকে, ইলেকশনে জেতার রাজনীতি থেকে, রাষ্ট্রীয় নিরাপত্তা বা অন্য কিছু এর সাথে জড়িত।
সৈয়দ মাহমুদউল্লাহ যেমনটি কিনা বললেন, আমরাও আমাদের শ্রোতাদের অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে ধর্মীয় গোষ্ঠী, ভাষা, জাতীয়তাবাদ ইত্যাকার বিভিন্ন বিষয় এখন রাজনৈতিক দাবা খেলার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অনেকে মনে করছেন। তো আমরা সবুজ বিশ্বাসের কাছে যাই এখন মুর্শিদাবাদে। ভাই সবুজ বিশ্বাস বলেন আপনার প্রশ্ন।
অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন করার, মতামত জানানোর সুযোগ দেওয়ার জন্য।
নিশ্চয়ই,
আমি সবুজ বিশ্বাস বলছি জঙ্গিপুর বাংলা ভারতবর্ষ থেকে। আমাদের এখানে একটা বহু প্রচলিত কথা আছে, অতিথি দেব ভব, ভারতবর্ষে অতিথি পরায়ণ দেশ, অতিথিদেরকে সেবা করলেই নাকি দেবতার সেবা করা হয়।
হ্যাঁ, গোটা উপমহাদেশেই তাই মনে করা হয়।
অতিথি দেব ভব দেশে পরবাসী ভারতবাসীরা, কিছুদিন আগে পর্যন্ত আমরা রোহিঙ্গা ইস্যুতে ভারতবর্ষে বিশেষত একটা সম্প্রদায় বিশেষ সম্প্রদায় এবং কেন্দ্রে বিজেপি সরকারের এই অতিথিদের প্রতি যে বিদ্বেষমূলক যে ব্যবহার এবং অসম ইস্যুতে যা আমরা দূরদর্শন পত্রপত্রিকা বিভিন্ন আপনাদের চ্যানেল থেকে যে সব খবর পাচ্ছি তাতে শুধু অসম কেন, আমাদের এই যে বাংলাতে পশ্চিম বাংলাতে যারা আমরা বর্তমানে রয়েছি এখানকার যে বিজেপি এবং ধর্মীয় ধর্মান্ধ যারা তারা এখানে এমন ভাবে এখনো হুঙ্কার দিচ্ছেন তাতে সাধারণ মানুষ খানিকটা আতঙ্কিত।
হ্যাঁ সবুজ বিশ্বাস, আপনি এই যে অতিথি হিসেবে
হ্যালো জি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন ভারতবর্ষকে শ্রেষ্ঠ ভারতবর্ষ তুলে ধরার, এই করে কি একটা প্রাণী, গরু, ধর্ম, একটা বিশেষ দলিত সম্প্রদায়, মুসলিম, জাত পাত বিচার করে কি তিনি কোন ভারতবর্ষ আমাদেরকে উপহার দিবেন এবং তিনি কোন দিক দিয়ে আমাদের শ্রেষ্ঠ করবেন, এটা একটু পরিষ্কার করলে হয়তো ভালো হতো। আমরা এই ভারতবর্ষ অতিথি দেব ভবর ভারতবর্ষে এই রকম ভারতবর্ষ আমরা চাই না।
জি সবুজ বিশ্বাস যেমনটি কিনা বললেন না যে এই অতিথিদের কথা, হ্যালো সবুজ বিশ্বাস, হ্যাঁ আপনি যে ওই আপনি এই যে
এবং প্রাক্তন যারা বিশেষ পদাধিকার পদে ছিলেন ভারতের নাগরিক তাদেরও নাম বাদ যাচ্ছে, তারা ভারতীয় নন, এ কথা কত লজ্জার, কত অপমানের এবং কত বেদনার, এটা হয়তো যারা ভুক্তভোগী তারাই বুঝবেন। একজন প্রাক্তন রাষ্ট্রপতি, একজন 40 বছর ধরে অধ্যাপনা করার অধ্যাপক, 30 বছর 20 বছর ধরে সেনাতে ভারতকে সেবা যিনি দেন, তাকে যদি প্রমাণ করতে হয় এবং তিনি যদি বাদ পড়েন ভারতীয় নাগরিকত্ব থেকে, তাহলে আমরা কোন ভারতবর্ষ উপহার পাচ্ছি বা নরেন্দ্র মোদী বা তার দল, তার দলের সাঙ্গপাঙ্গরা আমাদের কোন ভারতবর্ষ উপহার দেবেন? এটা সহজে অনুমান।
জি সবুজ বিশ্বাস, আপনি যেটা
বাংলার লোক হিসাবে আমি অত্যন্ত,
জি সবুজ বিশ্বাস আপনি যেমনটি কিনা বললেন, আপনি অতিথি বলে একটা শব্দ ব্যবহার করেছিলেন যেটা নিয়ে আমাদের একটু খটকা লাগছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারী পর্যন্ত এই যে বিশাল, যেটাকে অনেক ক্ষেত্রেই মিনি বিশ্ব বলে চিহ্নিত করা হয়ে থাকে, এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মানুষ যে এলাকারই হন না কেন তার এক অভিন্ন একক একটি পরিচিতি আছে, সেটা হলো তিনি ভারত, ভারতের নাগরিক। তো তারপরে অন্য বিভিন্ন কারণে অন্যান্য ভাষা বা ধর্মের ভিত্তিতে চিহ্নিত করা হয়, কিন্তু একমাত্র পরিচয় হওয়া উচিত যে তিনি ভারতীয়। তো সেখানে অতিথি কথাটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না, তো সবুজ বিশ্বাসের এই বক্তব্য নিয়ে আমরা কার কাছে যাব? তাহলে
আমি এই বিষয়টায় যে একটা ছোট্ট মন্তব্য করতে চাইছিলাম যে অতিথির রেফারেন্সটা এখানে খুব বিপজ্জনক, কারণ এখানে সবকিছু আসলে সাংবিধানিক আলোকে বিবেচনা করতে হবে, ভারতের সংবিধানের আলোকে, আইন, প্রচলিত আইনের আলোকে, এটা নতুন কোন আইন দিয়েও যেন ক্ষতিগ্রস্ত করা না হয়, সংবিধানের মৌলিক চেতনার জন্য পরিপন্থী না হয়। অতিথির বিষয়টা এখানে আমি মনে করি যে বিপজ্জনক হবে বিবেচনাটা,
আমাদের কাছে খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না।
জি কবির ভাই, আমরা আসলে যেতে চাই একটু ভারতে, এবং সেখানে আমাদের দুজন অতিথি রয়েছেন, একজন বরুণ দাশগুপ্ত এবং আরেকজন হচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী। তাদের দুজনের কাছে আমি আসলে দুটো প্রশ্ন রাখতে চাই। একটি হচ্ছে দীপঙ্কর চক্রবর্তী, আপনার কাছ থেকে জানতে চাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন এবং তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করবেন এমনটা আমরা জানি, সেই বৈঠকের বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু জানান। এবং বরুণ দাশগুপ্ত, আপনার কাছ থেকে জানতে চাই যে এরই মধ্যে আমরা দেখেছি যে বিজেপির নেতারা অনেক ধরনের মন্তব্য করছেন, সবচেয়ে আলোচিত অথবা সবচেয়ে ভয়ের একটি মন্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে অসমের মতোই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে তাড়ানো হবে। এই দুটো বিষয় নিয়ে আমরা দুজনের কাছে যেতে চাই। প্রথমে যদি বরুণ দাশগুপ্ত, আপনি দিলীপ ঘোষ তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলেন।
দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে আমার কোনো মন্তব্য করার কোনো প্রয়োজনই নেই, আননেসেসারি। ঘটনা যেটা সেটা একজন বলছিলেন যে এর মধ্যে একটা উদ্দেশ্য আছে, সেটা কোনো সন্দেহ নেই, কারণ আসামে দীর্ঘদিন ধরে এমন একটা অবস্থা চলছে যে বাঙালি, বিশেষ করে বাঙালি ভাষী মুসলমান যদি হয় তাহলে ধরেই নেওয়া হয় যে সে হচ্ছে বাংলাদেশী এবং অনুপ্রবেশকারী। আর এইটির পিছনে যে একটা অন্য চিন্তা কাজ করছে তার প্রমাণ আজকের কথা নয়, 1974-75 সালের কথা। তখন আসামের একটা জঙ্গি ছাত্র সংগঠন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, তারা বহিরাগত বিরোধী একটা আন্দোলন করছিল এদেরকে তাড়াতে হবে। সেই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে, বহু লোককে নোটিশ দেওয়া হয় যে তোমরা যে ভারতের নাগরিক তার প্রমাণ দাও। সেই যারা নোটিশ যারা পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মহেন্দ্র মোহন চৌধুরী, যিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তখন তিনি পাঞ্জাব প্রদেশের গভর্নর। গৌহাটিতে তার বাড়িতে তার নামে নোটিশ যায়, তুমি যে ভারতীয় নাগরিক তার প্রমাণ দাও। এর থেকেই বোঝা যাচ্ছে যে নোটিশটা পাঠিয়েছে সেই চৌধুরী নাম শুনেই ভেবে নিয়েছে যে বাঙালি, অতএব তাকে নোটিশ দাও। এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। এখন প্রশ্নটা হচ্ছে যেটা আপনাদেরকে আমি আগে বলছিলাম যে এই গলা ধাক্কা দেবো, এটা করবো, ওটা করবো, এটা তো কোনো শান্তির রাস্তা নয়।
শান্তির রাস্তা হচ্ছে কি করে মিলেমিশে থাকা যায়। এবং যে প্রশ্নটা আমি আগে করেছিলাম বা রেখেছিলাম সেটা আমি আবারও বলছি, যে আপনি তো বললেন যে এরা ভারতের নাগরিক নয়, নাগরিক না হওয়ার পরে এদের অবস্থাটা কি হবে সেখানটি কিন্তু আজ পর্যন্ত কেউ কিচ্ছু বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আবার পুনর্বিবেচনা করা হবে, কারো ভয়ের কোনো কারণ নেই। কিন্তু পুনর্বিবেচনার পরেও যারা নাগরিকত্ব পাবেন না, যাদের নাম স্ট্রাইক অফ করা হবে এনআরসি থেকে, তাদের কি হবে, তাদের সন্তান সন্ততিদের কি হবে, এই প্রশ্নগুলো তো থেকে যাচ্ছে। এবং এটা হিউম্যান রাইটস এর প্রশ্ন, এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, এটার একটা সমাধান করা দরকার।
জি ভারতের স্বরাষ্ট্র,
আমরা দীপঙ্করের কাছে যাওয়ার আগে আমার ব্যক্তিগত একটু ধন্দ্ব আছে সেটা বলেনি, সেটা হচ্ছে যে এই যে বাংলা ভাষী মুসলিম এবং বাংলা ভাষী হিন্দু, এটা একটা পরিচিতি সংকটে আবদ্ধ জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে, যেটা ছিল 47 পূর্ব সময়ে। আমরা ওই ঘেরাটোপ থেকে তো বেরিয়ে এসেছি, আমরা ওই পরিচিতি সংকট থেকে উত্তরণে চলে এসেছি, এবং আমাদের এখনকার পরিচয় হয় ভারতীয় অথবা আমরা বাংলাদেশের নাগরিক বাঙালি বা বাংলাদেশি, তো ওই আগের পরিচয়ে আমরা কেন ফিরে যাচ্ছি ভারতে।
এবং কবির ভাই, এখানে আরও একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে আসলে বিজেপির পক্ষ থেকে এমনও বলা হচ্ছে, নির্বাচনী প্রচারণার জন্য হোক অথবা 19 সালের নির্বাচনকে সামনে রেখেই হোক, যে বাঙালি হিন্দু যারা তাদের নাগরিকত্ব দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে, এখানেও কিন্তু এক ধরনের বিভেদ রয়েছে, বাঙালি মুসলিম তাদেরকে নেই
কেন। দীপঙ্কর,
আসলে একটা একটা ইতিহাস রয়েছে, একটু ইতিহাসটা বোধ হয় আমার বললে ভালো হয়, সবার জন্য ভালো হয়। সেখানে যারা প্যানেলে রয়েছে তারা প্রত্যেকেই সবাই জানেন এই ইতিহাসটা, সবাই জানেন, তাও আমি শ্রোতাদের জন্য বলছি মূলত, যে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 1985 সালের 15ই আগস্ট একটা চাপে পড়ে অসম চুক্তি সই করেছিলেন তিনি। সেই অসম চুক্তিটাতে সত্যিকারের কি বলা ছিল আমি এখন অত আলোচনায় যেতে চাইছি না, কিন্তু সেটা এনআরসির প্রথম ধাপ বলা যেতে পারে। অনেকদিন ধরেই ওখানে একটা প্রায় তার 5-6 বছর আগে থেকে একটা দাবি উঠছিল যে ওখানে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে এবং তারা মূলত বাংলাদেশ থেকে আসছে, সুতরাং এতে চিহ্নিতকরণের কাজ হোক। তখন কিন্তু বিজেপি আসেনি ক্ষমতায়, তখন ওটা তখন নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী এবং তিনি ওই অসম চুক্তিটা করেছিলেন, এটা হচ্ছে 1985 সালের কথা। তারপরে কিন্তু ওটা আবার ধামাচাপাই পড়েছিল বিজেপি এসে, এটা বিজেপি আসার আগে থেকেই আসলে একজন একটা সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলেন যে এনআরসির কি হলো। সুপ্রিম কোর্ট তখন বললো যে এনআরসি নিয়ে অনেকদিন অনেক ভানাই পানাই হয়েছে, এবার এটা সত্যিকারের একটা নাগরিক পঞ্জি তৈরি করা হোক, দেখা হোক যে সত্যি কেউ আছেন কিনা নাগরিক বা মানে অনাগরিক মানে সরি মানে অনুপ্রবেশকারী যাদের বলা হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট, হ্যাঁ বহিরাগত, হ্যাঁ মানে এরা অনুপ্রবেশকারী বলছে, আমরা ভালোভাবে যেটাকে বহিরাগত বলছি, কিন্তু আসলে সুপ্রিম কোর্টের নির্দেশেই এই এনআরসির কাজটা শুরু করা হয় এবং সুপ্রিম কোর্ট এখনো সেটা মনিটর করছে। মুশকিলটা যেটা হলো সেটা হলো যে বিজেপি ক্ষমতায় এলো কিন্তু মূলত এই ইস্যুটা নিয়েই, তারা বললো এতদিন ধরে আসামে এবং ত্রিপুরায়, মনে রাখতে হবে ত্রিপুরাতেও ওই একই ইস্যু নিয়ে হয়েছে এবং ত্রিপুরায় অবশ্য আরো কিছু ব্যাপার ছিল, ওই সিপিএম এর পর অনেকদিন ধরে একটা ক্ষোভ জমেছিল, কিন্তু বিজেপি এসছে সেখানে, কংগ্রেস কিন্তু আসেনি, বিজেপি এসেছে ওখানে। অসমে এতদিন ধরে কংগ্রেসের রাজত্ব ছিল, সেখানে কিন্তু বিজেপি এসেছে এবং বিপুল ভোটে জয়ী হয়ে এসেছে। এগুলো সবই হচ্ছে ওই ওই যে একটা লোকের মধ্যে ধারণা জন্মে গেছে যে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, তারা এসে আমাদের সব কাজকর্ম ছিনিয়ে নিচ্ছে, যেই জিনিসটা একজন বললেন খুব ভালোভাবে সুন্দরভাবে বললেন যে বাঙাল খেদা আন্দোলন যখন হয়েছিল আসামে তখন কিন্তু মূলত হিন্দু বাঙালিরাই ছিল টার্গেট, কারণ অসমীয়াদের ক্ষোভ ছিল যে হিন্দু বাঙালিরা তারা পড়াশোনা বেশি করে, তারা লেখাপড়া তো করেছেই, সমস্ত ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি তারাই সব কুক্ষিগত করে রেখেছে, সুতরাং এদের তারাও, এবং সেটা তখন রক্তক্ষয়ী একটা বিতরণ প্রক্রিয়া হয়েছিল। তখন কিন্তু হিন্দু বাঙালিরাই টার্গেট হয়েছিল, তখন মুসলিম বাঙালিরা ছিল না। কবির যেটা বললেন যে এখন হিন্দু মুসলিম এই কথাটা কেন আসছে, এটা খুব সঙ্গত প্রশ্ন। হিন্দু মুসলিম কারণটা আসছে এটা মেরুকরণের প্রশ্নে, মেরুকরণটা করেছে বিজেপি ক্ষমতায় আসার পর, এবং তাদের পাখির চোখ এখন 2019 নির্বাচন, যাতে মেরুকরণ করেই তারা ক্ষমতায় আসতে চাইছে এবং সেইটা আটকানোর চেষ্টা করছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় যেই কারণে এটা প্রায় ব্যক্তিগত স্তরে নিয়ে গেছেন এই যুদ্ধটাকে, যে তিনি বলছেন যে এদের নাগরিক বলা হবে না কেন, এরা তো এদের কাছে আধার কার্ড আছে, এরা তাদের নাগরিক নয় কেন। কিন্তু ঘটনা হলো এখানে উনি একটা দুর্বল মুহূর্তে এটা বলে ফেলেছেন, না জেনেই, আধার কার্ড কিন্তু নাগরিকত্বের পরিচয় নয়। সুতরাং এটা নিয়ে যদি বিরোধীদের মানে বিজেপি চেপে ধরে তাহলে উনি মুশকিলে পড়বেন। আধার কার্ড কিন্তু এখানে যে কোনো বিদেশি এসেও আধার কার্ড করাতে পারেন, তিনি এখানে কিছুদিনের জন্য বসবাস করলেও সেই আধার কার্ড করার তিনি অধিকারী। যেটা ভোটার কার্ড এবং পাসপোর্ট, সেই জিনিসটা এদের কারো কারোর কাছে আছে তা সত্ত্বেও বাদ পড়েছে, এইটা হলো অন্য ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে ভোটার কার্ড এবং পাসপোর্ট টাকা দিয়ে করা যায়, পাওয়া যায়, এটা একটা ঘটনা। সাংবাদিক হিসেবে আপনাদের প্রত্যেকেই জানেন এই জিনিসটা যে হয়ে থাকে এবং হয়। সুতরাং এই যে মেরুকরণের রাজনীতি যেটা চলছে সেটার উপর ভর দিয়ে বিজেপি এসেছে, এবং বিজেপি আমি খুব আশ্চর্য হব না যে এরপর যেটা বলেছে যে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে, সেটা কিন্তু একটা সময়ে যে আসতে পারে না তা না, কারণ বিজেপি তো এই চেষ্টাটাই করছে।
জি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রযোজক সেলিম হোসেন কাঁচের ওধার থেকে হুঁশিয়ারি দিলেন যে আমরা অনেকক্ষণ কোনো স্টেশন আইডি দিইনি, তো হ্যাঁ স্টেশন আইডি দিচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে ভারতের অসম রাজ্যের নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা নিয়ে আলোচনা করছি। আমাদের এ অনুষ্ঠানে আমাদের অতিথি বক্তা রয়েছেন নাঈমুল ইসলাম খান, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, সংবাদপত্র সম্পাদক, বরুণ দাশগুপ্ত, দি হিন্দু পত্রিকার সাবেক ব্যুরো চিফ, সৈয়দ মাহমুদুল্লাহ রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক নিউ ইয়র্ক থেকে, এবং সঙ্গে রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আমরা দুজন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত রয়েছি, তহিদুল ইসলাম এবং আমি সরকার কবিরুদ্দিন। এখন যাচ্ছি, মাসুদুর রহমান লাইনে আছেন। হ্যালো মাসুদুর রহমান, বলুন ভাই।
হ্যালো।
জি
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
আমি বগুড়া থেকে বলছিলাম, মাসুদুর রহমান।
বলুন বলুন।
তো আমি প্রথমে সরকার কবিরুদ্দিনকে শ্রদ্ধেয় সরকার কবিরুদ্দিনকে সালাম জানাই।
জি।
এবং তহিদুল ইসলাম ভাইকে সালাম জানাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই 51 সালে সেখানে সেই দীর্ঘ অনেকদিন পর আর কি সেখানে যে এনআরসি করা হচ্ছে, তো সেখানে আমাদের যে বাংলা ভাষীরা আছে তো তারা তাদের ছেলে পেলে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, এতদিন পরে তাদেরকে সেখান থেকে সেই বৎসর পুঞ্জি বা দিন পুঞ্জি থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে। তো এরা দেখছি যে মিয়ানমার থেকে যেমন বাংলাদেশে মুসলিমদেরকে তাড়ানো হলো, আবার সেই ভারত থেকে তারা কি মুসলিমদেরকে তাড়ানোর চক্রান্ত করছে না, তারাই ভারতের সেই দেশটা তারাই গণতন্ত্র চর্চার জন্য মানুষকে শিকায়, তারা তো নিজেই স্বৈরাচ শাসন চালাচ্ছে, তাহলে আমরা কি মনে করব, তারা যে মুসলিমকে আমাদের বাংলাদেশকে দুর্বল মনে করে তারা সেই 40 লক্ষ লোককে পুশব্যাক করার চিন্তা ভাবনা করতেছে।
জি মাহমুদুর রহমান, আপনার এই জিজ্ঞাসার খুব সহজ উত্তর পাওয়া গেলে আজকে যে ফিলিস্তিনি শরণার্থী শিবির গড়ে উঠেছে, দশকের পর দশক স্থায়ী হয়ে রয়েছে, আজকে যে বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে রয়েছেন, এরকম পরিস্থিতি হতো না। তো যাই হোক, আমরা এখন
আপনার অনুমতি পেলে আমি দুটো বিষয় যুক্ত করতে চাই।
অবশ্যই।
একটি হচ্ছে যেমনটা আমাদের শ্রোতা ইকাবুরি বললেন, সেক্ষেত্রে আবারও সেই বিজেপির একজন নেতার কথা বলতে হয় যিনি মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ডেকে আনছেন মমতা ব্যানার্জি, এসব অনুপ্রবেশকারীদের ব্যাগ রেডি করা করে রাখার পরামর্শ দিয়েছেন ওই নেতা, এবং এই কথাগুলো এ কারণেই আসছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক বেশি সোচ্চার এই বিষয়টি নিয়ে এবং তিনি অনেক ধরনের কথা বলছেন, তিনিও কিন্তু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটা খুব একটু তিনি বলেছেন যে এই বিষয়কে ঘিরে গৃহযুদ্ধ এবং রক্ত গঙ্গা বইবে। সব মিলিয়ে আমরা এও তো জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একসময় কিন্তু এটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন, এখন আবার তিনি বলছেন কেন নয়, এবং এই বিষয়টি যদি একটু পরিষ্কার করা যায় যে কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন এতটা বেশি সোচ্চার। আপনার অনুমতি পেলে একটু ভারতে অতিথিদের কাছে যেতাম।
জি নিশ্চয়ই, অবশ্যই।
জি আমি একটু যেতে চাই দীপঙ্কর চক্রবর্তী আপনার কাছে, কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন এতটা বেশি সোচ্চার, অথচ একসময় তো তিনি ছিলেন যে এটি বাস্তবায়ন করার পক্ষে, সেই বিষয়টি যদি আপনি একটু বলেন।
হ্যাঁ, এটা খুব সঙ্গত প্রশ্ন, কিন্তু এটা প্রত্যেকেরই মনে হচ্ছে যে যেটা আমি প্রথমেই বললাম যে উনি একটা ব্যক্তিগত স্তরে প্রায় নিয়ে গেছেন এটা। তার কারণ হচ্ছে যে এখানে সকল, যেমন বিজেপির পাখির চোখ নির্বাচন, আগামী বছরের নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও পাখির চোখ কিন্তু আগামী বছরের নির্বাচন, এবং সেখানে উনি প্রাণপণ চেষ্টা করবেন বিজেপিকে এই রাজ্যে পা ঢোকাতে যাতে না দেওয়া যায়। এখানে মানে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান এখনো খুবই নড়বড়ে, তারা চেষ্টা করছে, কিন্তু অমিত শাহ যেমন বলেছেন যে আগামী এগারোই অগস্ট তিনি এখানে এসে বক্তৃতা দেবেন, আরো অনেক কর্মসূচি তাদের আছে, কিন্তু আসল কথা হচ্ছে যে উনি চাইছেন, মমতা চাইছেন যাতে বিজেপি যাতে এখানে না আসতে পারে, বিজেপি যদি অন্তত কিছুটাও পা ঢোকাতে পারে তাহলে ওর ভাষাতেই ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে, সুতরাং তাকে যে কোনো পরিভাবে আটকানো, সেই জন্য ওইটাকে, উনি খুব বিচক্ষণ রাজনৈতিক নেত্রী, ফলে ওই অসমের জিনিসটা দিয়ে উনি চেষ্টা করছেন যে ওইখানে যদি একটা সর্বদলীয় একটা অভিমত সৃষ্টি করা যায় তাহলে হয়তো কাজে দেবে, কিন্তু সর্বদলীয় অভিমতের একটা তিনি এও পেয়েছেন, এখানে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব গৃহীত হয়েছে এর বিরুদ্ধে, তৃণমূল বাম দলগুলো কংগ্রেস সবাই মিলে করেছে, আবার ওখানে সংসদে তৃণমূল আর কংগ্রেস সদস্যরা যেটা অভাবনীয় একসঙ্গে মুলতুবি প্রস্তাব পেশ করেছেন। কিন্তু এখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে বিজেপিও তাদের সংখ্যালঘু সেলের সাংসদ শাহনওয়াজ হোসেনকে দিয়ে বলিয়েছে যে ভারত কোনো ধর্মশালা নয় যে যে যখন খুশি এখানে এসে গুছিয়ে বসে গেলেই হলো। সুতরাং মানে প্রত্যেকেই তাল ঠুকছে, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের অবস্থানটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে এবং সেই অবস্থানে অনড়, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে কতদূর কি হবে, তবে পরিস্থিতি যথেষ্ট ঘোরালো, রক্তগঙ্গা বয়ে যাক বা গৃহযুদ্ধ না হোক আমরা সবাই চাইবো।
জি আপনি যদি আমাদেরকে একটু একটু বলেন যে তৃণমূলের একজন সাংসদের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন এবং তিনি এক ধরনের বার্তা মমতার কাছে পৌঁছতে চেয়েছেন এমনটা আমরা শুনেছি, সেই বিষয়টি কি আপনার জানা রয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন বিধায়কের সঙ্গে সাংসদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন তৃণমূল সাংসদের, সেখানে আসলে কি হয়েছে বা আপনার কাছে কোনো খবর রয়েছে কিনা?
আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনাথ সিং এর সঙ্গে আজকে মমতা নিজেই দেখা করতে পেরেছিলেন, কিন্তু মমতা আজকে সারা দিন ধরে ব্যস্ত ছিলেন নানানজনের সঙ্গে বৈঠকে। একটা হচ্ছে আমি প্রথম দিকেই বলেছিলাম যেটা, যে তিনি প্রথমেই আডবাণী, লালকৃষ্ণ আডবাণীকে তিনি খুব শ্রদ্ধা করেন, লালকৃষ্ণ আডবাণীর কাছে গিয়ে দেখা করেছেন, যদিও আডবাণীর এখন সত্যিকারের কোনো কিছু বলার নেই, তিনি এই ব্যাপারে কিছু বলতে মানে বললেও তার কথা বল শুনবে না, তার সঙ্গে দেখা করেছেন, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন, দেবেগৌড়া পুরনো প্রাক্তন প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন, এবং এরকম আরো অনেক বিরোধী দলীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন, ফলে রাজনাথ সিং এর সঙ্গে তিনি আজকে দেখা করে উঠতে পারেননি, এবং দেখা করলেও যে কি হতো সেটা খুব বলা মুশকিল, কারণ রাজনাথ সিং নিজেই একটু নরমপন্থী বটে, নরম ভাবে কথা বলছেন যে এরা সবাই সুযোগ পাবেন, এদের এখনই বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কাউকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু ওদিকে বিজেপি সভাপতি অমিত শাহ কিন্তু তাল ঠুকেছেন, তিনি বলেছেন যাদের নাম ওঠেনি তাদের কাছে বৈধ প্রমাণপত্র নেই বলেই ওঠেনি, সুতরাং মমতা অনুপ্রবেশকারী সম্পর্কে তার অবস্থান ঠিক কি, আগে যা বলেছেন তারপর এখন কেন এতটা পিছিয়ে স্পষ্ট করে বলুন, ফলে এইসব জিনিসগুলোতে চলছেই।
হ্যাঁ, আমাদের একজন আরেকজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো,
শুনতে পাচ্ছি আমি।
জি, আপনার নাম কি ভাই?
জি, আমার নাম লিয়াকত আলী, চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি।
জি বলুন ভাই। জি লিয়াকত আলী সাহেব বলেন।
জি আসসালামু আলাইকুম,
আমি
লিয়াকত আলী বলছি।
জি বলুন।
আজকে যে আলোচনা বিষয়ে যে অভিবাসন আসামের,
জি জি,
যে 40 লক্ষ অধিবাসী,
জি জি,
এই এদের এদের মানবিক দৃষ্টিকোণ থেকে তো সবাই আজকে অনেকদিন আগে থেকে এই এলাকাতে এই অঞ্চলে বসবাসরত। এই এই সরকার, এই ইন্ডিয়া সরকার, এটা কি যে আমাদের যে ইউএন গভর্নমেন্ট হিউম্যান রাইটস যে অধিকার আছে, এই অধিকার কি ফলো করবে নাকি ওনাদের নিজস্ব মতভেদ নিয়ে এদেরকে নিয়ে বিচার বিশ্লেষণ করবে?
জি জি, আমরা
মানুষ।
জি জি জি, হ্যাঁ, আপনার প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি নিউ ইয়র্কে। সৈয়দ মাহমুদুল্লাহ জবাব দেবেন।
মানবিক ইস্যু না, এখানে মানে আপনার কনস্টিটিউশনাল রাইট এবং তাদের নাগরিক অধিকার। এখন যেটা একটু আগে আমরা রোহিঙ্গাদের আলোচনায় এসে গেছে, রোহিঙ্গাদের রোহিঙ্গারা যুগ যুগ ধরে সেই দেশের নাগরিকত্ব ভোগ করেছে বার্মাতে এবং তাদের পার্লামেন্টের রিপ্রেজেন্টেশনও ছিল পার্লামেন্টে, কিন্তু 1982 সালে সেখানকার সামরিক সরকার তাদের নাগরিকত্ব বাতিল করে দেয়। এইবারে যে 40 লক্ষ নাগরিকত্ব প্রমাণ দিতে পারেনি, নাগরিকত্বের তালিকা বহির্ভূত, এর ভিতরে হয়তো 2-4 লাখকে যাচাই বাছাই করে তারা বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে এদেরকে না হলো, তো 37-38 লাখ বা 30 লাখ নাগরিকত্বের বাইরে থাকবে, তখন এদের কোনো অধিকার থাকবে না, কেবল ভোটাধিকার থাকবে তা না, তারা দেশের অন্যান্য অঞ্চলে যেতে পারবে না, এমনকি নিজ নিজ এলাকার বাইরেও যেতে পারবে না, এক ধরনের আধা নজরবন্দি অবস্থায় তারা বিরাজ করবে, তাদের জমি ভূমি সম্পত্তি ইত্যাদির অধিকার চলে যাবে, ভয়ঙ্কর একটা মানবিক মানে অমানবিক অবস্থার পরিস্থিতি সৃষ্টি হবে, এবং এদের উপরে তখন অসমের এক্সট্রিমিস্টরা, বিজেপির এক্সট্রিমিস্টরা এদের উপরে হামলা চালাবে, নানা ধরনের মানে অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরা। তখন যদি এদেরকে চাপ দেওয়া হয় বাংলাদেশে চলে আসার জন্য, 10 লক্ষ নিয়ে বাংলাদেশ হিমশিম খাচ্ছে, এবং এদের এই এই চাপে বাংলাদেশের পক্ষে এদের যদি প্রমাণ হয় যে এদের মধ্যে 50,000-20,000 বাংলাদেশের নাগরিক, এদেরকে পাঠিয়ে দেওয়া বাংলাদেশের অবস্থা আরও ভয়ঙ্কর এবং করুণ হয়ে দাঁড়াবে, এবং এটার আরেকটা অন্য ধরনের প্রতিক্রিয়া হবে, সেটা হচ্ছে বাংলাদেশে তখন ভারত বিরোধী মনোভাব আরো তীব্র হবে, এবং বাংলাদেশে এখন যে সেকুলার সরকার আছেন এবং বাংলাদেশে যে তারা সেকুলার একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রাণান্ত চেষ্টা করছেন, এই সরকারের সমর্থক হন বা না হন, তাদের অবস্থা আরো নাজুক হবে এবং এখানেও এক্সট্রিমিস্টদের উত্থান বাড়বে, এবং ভারতের এই সরকারের নীতি তারা ক্ষমতার জন্য বিজেপি যা করে চলেছেন এর ফলে পাকিস্তানে পর্যন্ত একটা সেকুলার মতবাদ বাড়ছিল, এবং এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী এখন জেলে আছেন পাকিস্তানে, তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, সমস্যা এক সেকেন্ডে শেষ করছেন, তিনি এখন জেলে গেছেন, বাংলাদেশও এই ধরনের অবস্থা হবে এবং উত্থান ঘটবে এক্সট্রিমিস্টদের, এবং এই পুরো ভারত উপমহাদেশে পুরো সাউথ এশিয়ায় তখন এক্সট্রিমিস্টদের উত্থান ঘটে ভারতের এই সাম্প্রদায়িক রাজনীতির কারণে, সমগ্র এরিয়া ডিএস্টেবিলাইজড হবে, ভারতের পক্ষেও ক্ষতিকর হবে, ভারতের কোন পক্ষ অবস্থাতে
আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, উপসংহার মন্তব্যের জন্য যাচ্ছি প্রথমে নাঈমুল ইসলাম খানের কাছে, তারপরে বরুণ দাশগুপ্ত আপনার কাছে যাব, খুব সংক্ষেপে নাঈমুল ইসলাম খান প্লিজ।
না, আমি 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 নিশ্চয়ই খুব সংক্ষেপে বলবো, আমার মনে হয় যে আমরা অসমের যে সমস্যাটা এখন দেখতে পাচ্ছি, এখানে আমরা যে এরকম আলাপ আলোচনা করছি ভারতের ভেতরে বাংলাদেশে, এবং আমি মনে করি এগুলি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যদি এদিকে একটু নজর দেয়, এই নজর রাখা চাপটা থাকলেই এখানে কোনো অসাধুতা হওয়ার সুযোগ কমবে, কারণ এটা একটা বড় প্রশ্ন যেটা আলোচনায় বিভিন্ন সময়ে আজকে এসছে যে এই বাছাই করার পর যদি কখনো কোনো কিছু মানুষ তারা জাস্ট প্রমাণ করতে ব্যর্থ হয় যে তারা ৭১ সালের ২৪শে মার্চের আগে গিয়েছিল, এই কথাটা যদি ব্যর্থ হয়, শুধু তাদের এই প্রমাণ করার ব্যর্থতার পর তাদের যে অনিশ্চয়তা, তারা কি রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হবে, তাদের কি হবে, এইগুলিও আগে ভাবার প্রয়োজন রয়েছে।
থ্যাংক ইউ। বরুণ বাবু, খুব সংক্ষেপে।
হ্যাঁ, খুব সংক্ষেপে বলছি, খুব সংক্ষেপে হচ্ছে যে ২৮ সেপ্টেম্বরের পরেও যারা নাগরিকত্ব পাবেন না, স্টেটলেস হয়ে যাবেন, তাদের সংখ্যাটা খুব কম হবে না, এবং তারা একটা বিরাট রকমের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবেন, শুধু আসামে নয়, গোটা উত্তর পূর্ব ভারতে এমনকি অন্য অন্য জায়গাতেও। কাজে এটা
জি, আমরা হ্যালো ওয়াশিংটনের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। এরা যারা প্রশ্ন করলেন তারা ছাড়াও শঙ্কর হালদার, অজয় কুমার, দেলোয়ার হোসেন, সতীর্থ ভট্টাচার্য, আপনারা মন্তব্য করেছেন, আপনাদের মন্তব্য নিয়ে আলোচনা করতে পারলাম না সময়ভাবে। আমাদের অতিথি উত্তরদাতা নাইমুল ইসলাম খান, বরুণ দাশগুপ্ত, সৈয়দ মাহমুদুল্লাহ এবং সেই সঙ্গে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে তহিদুল ইসলাম এবং আমি সরকার কবিরুদ্দিন আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সালাম নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
উত্তর কোরিয়া গত সপ্তাহে যে ৫৫ জনের দেহাবশেষ হস্তান্তর করে তা বুধবার দক্ষিণ কোরিয়ায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমানে তুলে দেয়া হয়। পরিবহন বিমানগুলো এরপর যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। হাওয়াইয়ে পার্ল হারবার হেকম ঘাঁটিতে দ্বিতীয় এক অনুষ্ঠান হবে এবং সেখানে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ভাইস প্রেসিডেন্ট পেন্সের বাবা ছিলেন কোরীয় যুদ্ধের প্রাক্তন সৈনিক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে দেহাবশেষ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হচ্ছে তা শনাক্ত করার জন্য উত্তর কোরিয়া খুব কম তথ্যই সরবরাহ করেছে। বুধবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পুলিশ বিরোধী সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রধান বিরোধী নেতা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা দেশের সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায়। বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জের নেতা নেলসন চামিসা ভোট গণনার আগে বিজয় ঘোষণা করেন। ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন প্রেসিডেন্ট এমারসন এম নানগাগাওয়া। সেনারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য হারারের রাস্তায় নেমে পড়ে। বুধবার জিম্বাবুয়েতে নির্বাচনের যে আংশিক ফলাফল প্রকাশ করা হয় তাতে দেখা যায় ক্ষমতাসীন জানু পিএফ দল সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জিম্বাবুয়ে ইলেকট্রাল কমিশন এর প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে জানু পিএফ দল ২১০ আসনের সংসদে ১০৯টি আসনে জয়লাভ করেছে। প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ পেয়েছে ৪১টি আসন। বাদবাকি ফলাফল পরে প্রকাশ করা হবে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বলেছেন ভোটারদের ভীতি প্রদর্শন করা হয় এবং নির্বাচন কমিশন ও সংবাদ মাধ্যমের ওপর জনগণের আস্থা নেই। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সিঙ্গাপুরে আসিয়ানের সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ট্রাম্প প্রশাসনের মুক্ত এবং অবাধ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে, কিন্তু বৈঠকে উত্তর কোরিয়ার বিষয়টি বেশি প্রাধান্য পাবার সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়ার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ১৭ জন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। বুধবার তালেবান বিদ্রোহীরা ঘোষণা করেছে যে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে জাওজাদ প্রদেশকে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। তালেবান দাবি করেছে সেখানে যে বাদবাকি আইএস যোদ্ধা ছিল তারা পালিয়ে গেছে বা ওই এলাকার সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন নাশওয়ান কালী, আর ফেসবুক লাইভে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.